28 নম্বর 40তম পদের গোপন ইতিহাস। ইজি হিস্কেল সংখ্যা নয়।
ঐশী প্রেরণার অনুযায়ী যখন ঐশী প্রেরণার প্রসঙ্গ আসে, প্রত্যেক তথ্যেরই তার তাৎপর্য রয়েছে এবং প্রত্যেক নীতিরই তার তাৎপর্য রয়েছে।
এই জীবন কিংবা আগত জীবনের জন্য উপযুক্ত হতে মানুষদের যে সকল নীতি বোঝা প্রয়োজন তার সবই বাইবেলে বিদ্যমান, এবং এই নীতিগুলি সকলের পক্ষেই বোধগম্য হতে পারে। যার মনে এর শিক্ষাকে উপলব্ধি করার মনোভাব আছে, সে বাইবেলের একটি মাত্র অনুচ্ছেদ এমনভাবে পড়তে পারে না যে তা থেকে কোনো সহায়ক চিন্তা লাভ করবে না, কিন্তু বাইবেলের সর্বাধিক মূল্যবান শিক্ষা বিচ্ছিন্নভাবে বা মাঝে মাঝে অধ্যয়নের দ্বারা লাভ করা যায় না। এর মহান সত্য ব্যবস্থা এমনভাবে উপস্থাপিত নয় যে তাড়াহুড়োকারী বা অসতর্ক পাঠক তা অনুধাবন করতে পারে। এর বহু রত্ন পৃষ্ঠদেশের অনেক গভীরে নিহিত, এবং তা কেবল অধ্যবসায়ী অনুসন্ধান ও অবিরাম প্রচেষ্টার দ্বারাই অর্জন করা যায়। যে সত্যসমূহ মিলিত হয়ে সেই মহাসমগ্র গঠন করে, সেগুলিকে অন্বেষণ করে বের করতে এবং সংগ্রহ করতে হবে, এখানে একটু সেখানে একটু। যিশাইয় 28:10। এইভাবে যখন সেগুলি অনুসন্ধান করে একত্র করা হবে, তখন দেখা যাবে যে সেগুলি পরস্পরের সঙ্গে সম্পূর্ণরূপে মানানসই। প্রতিটি সুসমাচার অন্যগুলির পরিপূরক, প্রতিটি ভবিষ্যৎদানী অন্য একটির ব্যাখ্যা, প্রতিটি সত্য অন্য কোনো সত্যের বিকাশ। ইহুদি ব্যবস্থার প্রতিরূপসমূহ সুসমাচারের দ্বারা স্পষ্ট করা হয়েছে। ঈশ্বরের বাক্যে প্রতিটি নীতির নিজ নিজ স্থান আছে, প্রতিটি ঘটনার নিজস্ব তাৎপর্য আছে, আর সমগ্র কাঠামোটি পরিকল্পনা ও বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই তার রচয়িতার সাক্ষ্য বহন করে। এমন এক কাঠামো অসীমের মন ব্যতীত অন্য কোনো মন কল্পনা বা নির্মাণ করতে পারত না। এডুকেশন 123।
বাস্তব বিষয়টি হল হিব্রু অভিব্যক্তি এরেব বকের বাইবেলে 8 বার পাওয়া যায়, দানিয়েল 8:14-এ যেখানে এটিকে ডেজ হিসেবে অনুদিত করা হয়েছে, সেই ব্যতিক্রম ছাড়া এটি সর্বদা ইভনিং অ্যান্ড মর্নিং হিসেবে অনুদিত হয়েছে। প্রেরণাপ্রাপ্ত সাক্ষ্য অনুসারে চতুর্দশ পদটি অ্যাডভেন্ট বিশ্বাসের ভিত্তি ও কেন্দ্রীয় স্তম্ভ।
অন্য সকলের ঊর্ধ্বে যে শাস্ত্রবচনটি অ্যাডভেন্ট বিশ্বাসের ভিত্তি ও কেন্দ্রীয় স্তম্ভ উভয়ই হয়েছিল, তা ছিল এই ঘোষণা, 2300 দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান সূচীকৃত হবে, দানিয়েল 8:14, দ্য গ্রেট কন্ট্রোভার্সি 409।
অতএব প্রকৃত সত্য এই যে উক্ত পদের ডেজ শব্দটি সেই হিব্রু অভিব্যক্তির 7 বার ব্যবহারের মধ্যে 8ম বারের সময়কে নির্দেশ করে, এবং ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক পরিচালনায় কিং জেমস সংস্করণের অনুবাদকদের দ্বারা সংঘটিত সেই বাইবেলীয় ঘটনাটি ইচ্ছাকৃতভাবে পদটিতে 7-এর মধ্যে 8ম এর বাইবেলীয় রহস্যকে যুক্ত করেছে, যে পদটি 8ম অধ্যায়ের 2 দর্শনের একটিকে উপস্থাপন করে। 8ম অধ্যায়ে ভিশন হিসেবে অনুদিত একটি শব্দ হল হিব্রু চাজন, এবং অন্যটি হল মারে। মারে অর্থ আবির্ভাব, এবং মারে দর্শন হল ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যে খ্রিস্টের আবির্ভাবের দর্শন। দানিয়েল 8:14 এর মারে দর্শন নির্দেশ করে যে খ্রিস্টের আবির্ভূত হওয়ার কথা ছিল এবং 22 অক্টোবর 1844-এ হঠাৎ তার মন্দিরে আগমন করার কথা ছিল। এই সমস্ত সত্যই বাস্তব সত্য, এবং যে পদটি কেন্দ্রীয় স্তম্ভ তার সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। আর কেন্দ্রীয় স্তম্ভ কোনো মতবাদ নয়, কিংবা 22 অক্টোবর 1844-এ পরিপূর্ণ হওয়া কোনো ভবিষ্যৎবাণীও নয়। প্রকৃত সত্য এই যে সেই পদটিই খ্রিস্ট, কেন্দ্রীয় স্তম্ভ।
এই হতাশার অবস্থায় থাকাকালে আমি একটি স্বপ্ন দেখলাম যা আমার মনে গভীর ছাপ ফেলল। আমি স্বপ্নে দেখলাম একটি মন্দির যার দিকে বহু লোক ভিড় করে যাচ্ছে। সময়ের অবসান ঘটলে কেবল তারাই রক্ষা পাবে যারা সেই মন্দিরে আশ্রয় নেবে, আর যারা বাইরে থাকবে তারা চিরতরে হারিয়ে যাবে। বাইরে অবস্থানকারী জনসমষ্টি, যারা আপন আপন পথে চলাফেরা করছিল, মন্দিরে প্রবেশকারীদের উপহাস ও বিদ্রূপ করছিল এবং তাদের বলছিল যে নিরাপত্তার এই পরিকল্পনা এক চতুর প্রতারণা, প্রকৃতপক্ষে এড়িয়ে চলার মতো কোনো বিপদই নেই। এমনকি তারা কয়েকজনকে ধরে ফেলেছিল যাতে তারা প্রাচীরের ভিতরে দ্রুত প্রবেশ করতে না পারে। উপহাসিত হওয়ার ভয়ে আমি মনে করেছিলাম জনতা ছত্রভঙ্গ না হওয়া পর্যন্ত, অথবা তাদের অগোচরে আমি প্রবেশ করতে না পারা পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। কিন্তু সংখ্যা কমার পরিবর্তে বেড়েই চলল, আর খুব দেরি হয়ে যাবে এই আশঙ্কায় আমি তাড়াতাড়ি আমার গৃহ ত্যাগ করে জনতার ভিড় ঠেলে এগিয়ে গেলাম। মন্দিরে পৌঁছানোর উৎকণ্ঠায় আমাকে ঘিরে থাকা ভিড়ের দিকে আমি না লক্ষ্য করলাম, না তার পরোয়া করলাম। ভবনে প্রবেশ করে আমি দেখলাম যে সেই বিস্তীর্ণ মন্দিরটি এক বিশাল স্তম্ভের উপর সমর্থিত এবং তাতে একটি মেষ শাবক বাঁধা ছিল, ক্ষতবিক্ষত ও রক্তাক্ত। আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের মনে হচ্ছিল যে আমরা জানি এই মেষ শাবকটি আমাদেরই কারণে ছিন্নভিন্ন ও আঘাতপ্রাপ্ত হয়েছে। যারা মন্দিরে প্রবেশ করত, সকলকেই তার সম্মুখে এসে নিজেদের পাপ স্বীকার করতে হতো। মেষ শাবকের ঠিক সম্মুখে উঁচু আসনগুলি ছিল, যেগুলিতে একদল লোক বসেছিল এবং তারা অত্যন্ত আনন্দিত বলে মনে হচ্ছিল। স্বর্গের আলো যেন তাদের মুখমণ্ডলের উপর দীপ্তি ছড়াচ্ছিল এবং তারা ঈশ্বরের প্রশংসা করছিল ও আনন্দময় কৃতজ্ঞতার গান গাইছিল, যা স্বর্গদূতদের সঙ্গীতের ন্যায় প্রতীয়মান হচ্ছিল। এরাই তারা যারা মেষ শাবকের সম্মুখে এসে নিজেদের পাপ স্বীকার করেছিল, ক্ষমা লাভ করেছিল এবং এখন কোনো এক আনন্দময় ঘটনার প্রত্যাশায় সানন্দে অপেক্ষা করছিল। আমি ভবনের মধ্যে প্রবেশ করার পরেও ভয় আমাকে আচ্ছন্ন করল এবং এমন এক লজ্জাবোধ এলো যে আমাকে এই লোকদের সামনে নিজেকে নম্র করতে হবে, কিন্তু মনে হলো যেন আমাকে সামনে এগোতে বাধ্য করা হচ্ছে এবং আমি মেষ শাবকের মুখোমুখি হওয়ার জন্য স্তম্ভটির চারদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় এক তুর্যধ্বনি বেজে উঠল, মন্দির কেঁপে উঠল, সমবেত সাধুগণের মধ্য থেকে বিজয়োল্লাস ধ্বনি উঠল, এক ভয়ঙ্কর দীপ্তি ভবনটিকে আলোকিত করল, তারপর সবকিছু গভীর অন্ধকারে নিমজ্জিত হল। সেই আনন্দিত লোকেরা দীপ্তির সঙ্গে সঙ্গে সকলেই অদৃশ্য হয়ে গেল এবং আমি নীরব রাত্রির বিভীষিকাময় নিস্তব্ধতায় একাকী রয়ে গেলাম। আমি মনের যন্ত্রণায় জেগে উঠলাম এবং নিজেকে এই বিশ্বাসে আনতে খুবই কষ্ট হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার পরিণাম স্থির হয়ে গেছে, যে প্রভুর আত্মা আমাকে ত্যাগ করেছেন, আর কখনো ফিরে আসবেন না। এক্সপিরিয়েন্স অ্যান্ড টিচিংস 24-25।
আমরা এখন এই বিষয়ে পরীক্ষিত হচ্ছি যে আমরা মন্দিরে প্রবেশ করব কিনা এবং তারপর সেখানে আমাদের পাপসমূহ স্বীকার করে তার ধার্মিক প্রতিপাদনের আশীর্বাদ নিশ্চিত করব কিনা। মন্দিরে প্রবেশের এই শেষ আহ্বানটি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত প্রবেশ রোধ করার জন্য প্রতিবন্ধকতায় পরিবেষ্টিত, কিন্তু আমরা যদি এখন দ্বিধা করি, তবে আমরা রাত্রির নিঃশব্দ বিভীষিকার মধ্যে একাকী পরিত্যক্ত হয়ে থাকব। কিন্তু এটাই আমার একমাত্র বক্তব্য নয়। ডেইজ শব্দটির পার্থক্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদটির ওপর উদ্দেশ্যমূলক জোর আরোপ করা হয়েছিল। এই শব্দটি সঙ্গে বহন করে সেই ভবিষ্যৎবাণীমূলক ধাঁধা যে 8-7 অন্তর্গত, যা 144,000 শিলমোহরের সময়ের চক্রগুলোর একটি। শিলমোহরের সময়কালে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের প্রোটেস্ট্যান্ট শৃঙ্গ এবং রিপাবলিকান শৃঙ্গ উভয়েই এই ধাঁধাটি পূর্ণ করবে যে অষ্টমটি 7-এর অন্তর্গত। 1989 সালে সময়ের শেষকাল থেকে এই পর্যন্ত 8 প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্প ষষ্ঠ রাজ্যের ষষ্ঠ রাজা হয়েছিলেন এবং তিনি তার দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার পর তিনি সেই অষ্টমে পরিণত হলেন, যা 7-এর অন্তর্গত। 313 সালে মিলানের ফরমান পুনরাবৃত্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কার্যকলাপে 144,000 লাউদিকে আন্দোলন 144,000 ফিলাডেলফিয়া আন্দোলনে পরিণত হবে। শিলমোহরের সময় রবিবারের আইনে সমাপ্ত হয়, যেখানে পোপতন্ত্রের প্রাণঘাতী ক্ষত আরোগ্যপ্রাপ্ত হয় এবং এইভাবে সে প্রকাশিত বাক্য 17-র ধাঁধাটি পূর্ণ করে সেই অষ্টম হিসেবে, যা 7-এর অন্তর্গত। এক সত্য যা এক হিব্রু বাক্যাংশে এবং এক ইংরেজি শব্দে উপস্থাপিত, 144,000 শিলমোহরের সময়ে বিচার শুরুকে চিহ্নিত করা পদটিকে সেই পদের সঙ্গে সংযুক্ত করে যা বিচারের সমাপ্তিকে চিহ্নিত করে।
প্রত্যেক সত্যেরই তার নিজস্ব স্থান আছে এবং একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা গুণ করে গঠিত সংখ্যাগত নির্মাণের কেবল একটি মাত্র অভিব্যক্তি নতুন নিয়মে আছে এবং পুরাতন নিয়মে আছে মাত্র দুটি। সংখ্যাগত নির্মাণের আলফা আদিপুস্তকে আছে।
যদি কাইনের প্রতিশোধ 7 হয়, তবে লামেকের প্রতিশোধ সত্যই 77 গুণ, আদিপুস্তক 4:24।
ওমেগা সংখ্যাগত নির্মাণ মথিতে রয়েছে।
তখন পিতর তার কাছে এসে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার পাপ করলে আমি তাকে ক্ষমা করব? 7 পর্যন্ত? যিশু তাকে বললেন, আমি তোমাকে বলি, 7 পর্যন্ত নয়, বরং 70 গুণ 7 পর্যন্ত। মথি 18:1-22।
এই অংশগুলোই বাইবেলে প্রথম ও শেষ সেই দৃষ্টান্ত যেখানে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যার সঙ্গে গুণিত বলে চিহ্নিত করা হয়েছে। সংখ্যা অনেক আছে, কিন্তু আদিপুস্তকের আলফা এবং মথির ওমেগা একই অভিন্ন সংখ্যাগত গঠন বহন করে
এবং তারা সাত ও সত্তর এই একই দুটি সংখ্যা ব্যবহার করে। আলফা ও ওমেগার মধ্যবর্তী স্থানে, মধ্যভাগে এবং একমাত্র অন্য যে স্থানে এই সংখ্যাগত নির্মাণটি বিদ্যমান তা হল লেবীয় পুস্তক ২৫ এ। সেখানে দুটি সংখ্যা সাত ও সত্তর নয়, বরং সাত গুণ সাত বছর।
আর তুমি তোমার জন্য সাতটি বছর সাব্বাত গণনা করবে, অর্থাৎ সাতবার সাত বছর, এবং সেই সাতটি বছর সাব্বাতের কাল তোমার জন্য ৪৯ বছর হবে। লেবীয় পুস্তক ২৫:৮।
মধ্যবর্তী সংখ্যাগত গঠনটি আবারও সাত সংখ্যাটি ব্যবহার করে, কিন্তু সত্তর সংখ্যাটি নয়। যে অনুচ্ছেদে এটি অবস্থিত সেখানে আনুগত্যের জন্য আশীর্বাদ রয়েছে এবং অবাধ্যতার জন্য অভিশাপও রয়েছে। দাসমুক্তি ও ভূমির পুনঃপ্রতিষ্ঠার আশীর্বাদটির সঙ্গে বৈপরীত্যে স্থাপিত হয়েছে সাত গুণ অভিশাপ, যা লেবীয় পুস্তকের ২৬ অধ্যায়ে চারবার উল্লেখ করা হয়েছে। আশীর্বাদের অন্তর্ভুক্ত ছিল সেই বছরগুলোতে প্রভুর যোগান, যখন ভূমি বিশ্রাম নিত, এবং জুবিলি বছরের দ্বিগুণ আশীর্বাদ, আর ২৬ অধ্যায়ের অভিশাপ এই দুই অধ্যায়ের চুক্তিমূলক সতর্কবার্তায় তার প্রতিস্বরূপ। মধ্যবর্তী সংখ্যাগত গঠনটি লেবীয় পুস্তক ২৫:৮ দেখা যায় সাতবার সাত বছর। এটি অবিলম্বে লেবীয় পুস্তক ২৬:৪ গুণ সাতবার বিচারবাণীর সঙ্গে যুগ্মভাবে যুক্ত। অতএব এই মধ্যবর্তী সংখ্যাগত গঠনটি আশীর্বাদ ও অভিশাপ উভয়কেই প্রতিনিধিত্ব করে এবং লেবীয় পুস্তকে একটি দ্বিগুণ সাক্ষ্য গঠন করে। যুবল বর্ষের আশীর্বাদ অথবা অভিশাপ যে কোনোটির সংখ্যাগত গঠনই লামেকের বিচার এবং পরীক্ষাকালের সীমা সম্পর্কে যিশুর শনাক্তকরণের মধ্যবর্তী স্থানে স্থাপিত হয়েছে। এই তিনটি একত্রে একটি পরীক্ষাকালীন সীমা নির্দেশ করছে, যা সমাপ্ত হলে এক শ্রেণী আশীর্বাদপ্রাপ্ত এবং আর এক শ্রেণী অভিশপ্ত বলে প্রকাশিত হবে। আলফা ও ওমেগা, যা প্রথম ও তৃতীয় স্বর্গদূতের বার্তাগুলিকে প্রতিনিধিত্ব করে, ৪৯০কে পরীক্ষাকালের প্রতীক হিসেবে চিহ্নিত করে। এটি যখন যুবল বর্ষের অভিশাপ বা আশীর্বাদের সঙ্গে যুক্ত করা হয়, তখন জিহিষ্কেল অধ্যায় ১ পদ ১-এর অধ্যয়নের নিকটে অগ্রসর হওয়ার সময় এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সেখানে জিহিষ্কেলকে সপ্তদশ যুবল চক্রের ৩০তম বছরে স্থাপন করা হয়েছে।
সেই জোবেল চক্র ৫৭৩ খ্রিস্টপূর্বাব্দের ২২ অক্টোবর শেষ হয়েছিল এবং তা কেবল ১৮৪৪ সালের ২২ অক্টোবরকেই নয়, শীঘ্রই আগত রবিবার আইনকেও প্রতিরূপিত করেছিল। আমরা এখন ২০২৬ সালে আছি, যা ৭০তম জোবেল চক্রের ৪৭তম বছর। এই জোবেল চক্রটি সপ্তদশ জোবেল চক্র দ্বারা প্রতিরূপিত হয়েছে, যেখানে ইজেকিয়েল ৩০তম বছরে দাঁড়িয়েছিলেন। তিনি মন্দিরে দাঁড়িয়েছিলেন, ১,৪৪,০০০কে প্রতিনিধিত্ব করছিলেন, যারা বিশ্বাসের দ্বারা বিচারের শেষে অতি পবিত্র স্থানে প্রবেশ করেছে, যেমন ১৮৪৪ সালের ২২ অক্টোবরের পর বিশ্বস্তেরা করেছিল। প্রথম অধ্যায়ের প্রথম পদে ভাববাণীমূলক ইতিহাসে ইজেকিয়েল কোথায় অবস্থান করছেন সেই বাস্তবতা অনুধাবন করতে ব্যর্থ হওয়া মানে আপনার দিকনির্দেশ হারিয়ে ফেলা।
খেবার নদীর তীরে প্রদত্ত প্রভুর মহিমা দর্শন করার পর দানিয়েল, জিসাইয় ও জোহনের ন্যায় ইজেকিয়েল ধূলিতে নত ও বিনীত হন। তারপর এই চারটি উদাহরণই সেই সকল ব্যক্তির অভিষেকের উপাদান সরবরাহ করে, যারা এমন এক মণ্ডলীর কাছে বার্তা প্রদান করবেন যারা দেখবে না বা শুনবে না।
ইজিহিষ্কেলের পুস্তকে জিরুসালেম সম্পর্কিত ৬টি তারিখ রয়েছে। আমরা পূর্বে প্রথম ও শেষ তারিখ নিয়ে আলোচনা করেছি, যা পাওয়া যায় প্রথম অধ্যায়ের ১ ও ২ পদে এবং তারপর ৪০তম অধ্যায়ের ১ পদে। আমি অষ্টম অধ্যায়ের ১ পদে পাওয়া দ্বিতীয় তারিখটিও আলোচনা করেছি, কিন্তু কেবল তার প্রতীকী উপস্থাপনার দৃষ্টিকোণ থেকে, জিরুসালেমের অবরোধ ও ধ্বংসের সঙ্গে তার অবস্থান নির্ধারণ করে নয়, অথচ সমগ্র পুস্তকটি সেই অক্ষকে কেন্দ্র করেই আবর্তিত। খ্রিস্টপূর্ব ৫৮৬ বা ৫৮৫ সালের শেষে জিরুসালেম ধ্বংস হয়েছিল, আর ইজিহিষ্কেল ৩৩:১ থেকে ২১-এ এক পলাতক ব্যক্তি জিরুসালেমের পতনের সংবাদ নিয়ে এসে উপস্থিত হয়।
আর আমাদের বন্দিত্বের দ্বাদশ বছরে দশম মাসে মাসের পঞ্চম দিনে জিরুসালেম থেকে পলায়ন করে আসা একজন আমার কাছে এসে বলল, নগরী আঘাতপ্রাপ্ত হয়েছে। আর যে পলায়ন করে এসেছিল সে আসার পূর্বে সন্ধ্যাবেলায় প্রভুর হাত আমার উপর ছিল এবং সকালে সে আমার কাছে আসা পর্যন্ত তিনি আমার মুখ খুলে দিয়েছিলেন। আমার মুখ উন্মুক্ত হল এবং আমি আর নির্বাক রইলাম না। ইজেকিয়েল ৩৩:২১-২২।
নগরী আঘাতপ্রাপ্ত হওয়ার দ্বাদশ বছরে তখন ইহিষ্কেল নিজের স্বেচ্ছা প্রণোদনায় কথা বলিবার জন্য স্বাধীন হন,
ইহিস্কেল অষ্টম অধ্যায়ের দর্শনটি ছিল ষষ্ঠ বৎসরে, অতএব নগরী আঘাতপ্রাপ্ত হওয়ার প্রায় ৬ বছর পূর্বে।
আর ষষ্ঠ বছরে ষষ্ঠ মাসে মাসের পঞ্চম দিনে যখন আমি আমার গৃহে বসেছিলাম এবং যিহুদার প্রবীণেরা আমার সম্মুখে বসেছিলেন, তখন সেখানে প্রভু সদাপ্রভু ঈশ্বরের হাত আমার ওপর পড়িল। যিহিস্কেল ৮:১।
পরবর্তী বছরে, যা ছিল সপ্তম বছর, প্রবীণেরা সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করার জন্য ইজেকিয়েলের কাছে এলেন।
আর সপ্তম বছরে পঞ্চম মাসে মাসের দশম দিনে এমন ঘটল যে ইসরায়েলের প্রবীণদের মধ্যে কয়েকজন সদাপ্রভুর কাছে অনুসন্ধান করতে এলেন এবং আমার সামনে বসে রইলেন। যিহিস্কেল ২:১।
এরপর নবম বছরে দেড় বছরের অবরোধ শুরু হল।
পুনরায় নবম বৎসরে দশম মাসে সেই মাসের দশম দিনে সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হল। তিনি বললেন, হে মনুষ্য সন্তান, তুমি এই দিনের নাম অর্থাৎ এই নির্দিষ্ট দিনেরই নাম লিখে রাখো, কারণ বাবিলের রাজা এই নির্দিষ্ট দিনেই জিরুসালেমের বিরুদ্ধে অবরোধ স্থাপন করেছে। যিহিস্কেল ২৪:১-২।
এই প্রতীকী তারিখ শেষকালের নির্দিষ্ট পথচিহ্নকে প্রতিনিধিত্ব করে, কারণ পৌল বলেন, প্রাচীন ইসরায়েল তাদের জন্য একটি দৃষ্টান্ত, যারা জগতের অন্তকালে বাস করে।
এই সমস্ত বিষয়ে তাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপ ঘটেছিল এবং সেগুলি আমাদের সতর্কবাণীর জন্য লিখিত হয়েছে, যাদের উপর যুগসমূহের পরিসমাপ্তি এসে উপস্থিত হয়েছে। অতএব যে মনে করে সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সে সাবধান হোক, পাছে সে পতিত হয়। ১ কুরিন্থীয় ১০:১১-১২।
জিরুসালেম সংক্রান্ত ৬টি তারিখই প্রথম অধ্যায়ের প্রথম পদের প্রথম তারিখ এবং ৪০তম অধ্যায়ের প্রথম পদে পাওয়া শেষ তারিখের মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়েছে। এই দুই তারিখ প্রথম অধ্যায়ের পঞ্চম বছরকে নির্দেশ করে, যা ছিল ৫৯২ খ্রিস্টপূর্বাব্দ, এবং ৪০তম অধ্যায়ের ২৫তম বছরকে নির্দেশ করে, যা ছিল ৫৭৩ খ্রিস্টপূর্বাব্দ। পঙ্ক্তির উপর পঙ্ক্তি স্তরে যিহিস্কেলের মিশরের জন্য একটি পঙ্ক্তি আছে, যার মধ্যে তুরের উল্লেখ অন্তর্ভুক্ত এবং জিরুসালেমের জন্য একটি পঙ্ক্তি আছে। মিশরের পঙ্ক্তিতে ৭টি প্রত্যক্ষ পথচিহ্ন রয়েছে যখন তুর অন্তর্ভুক্ত করা হয় এবং জিরুসালেমে রয়েছে ৬টি। এই দুই পঙ্ক্তির সঙ্গে রয়েছে যোশিয়ের পঙ্ক্তি এবং সপ্তদশ জোবেল চক্র। তবু যে পঙ্ক্তিটি প্রত্যক্ষ তারিখ ছাড়াই উপস্থাপিত হয়েছে তা চতুর্থ অধ্যায়ে পাওয়া যায়, এবং চতুর্থ অধ্যায়ের সেই পঙ্ক্তিতে যিহিস্কেল যখন পরম পবিত্র স্থানের দিকে দৃষ্টিপাত করেছিলেন, তখন যে কয়েকটি চক্র তিনি দেখেছিলেন তার কয়েকটি উপস্থিত রয়েছে। এটি আরও বহু প্রতীকী সত্যে পরিপূর্ণ।
৪০:৩।
৪৩০ সংখ্যা চিরস্থায়ী চুক্তিকে নির্দেশ করে এবং চতুর্থ অধ্যায়ে প্রভু যিহিস্কেলকে একটি জীবন্ত দৃষ্টান্ত রূপে ব্যবহার করেন, এমন এক দৃষ্টান্ত যার মধ্যে ৪৩০ সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।
তুমিও হে মনুষ্যপুত্র, একখানা টালি নাও এবং তা তোমার সম্মুখে স্থাপন করো এবং তার ওপর নগরটির ছবি আঁক অর্থাৎ জিরুসালেমের, আর তার বিরুদ্ধে অবরোধ বসাও এবং তার বিরুদ্ধে একটি গুর্গ নির্মাণ করো এবং তার বিরুদ্ধে এক বাঁধ তুল, তার বিরুদ্ধে শিবিরও স্থাপন করো এবং তার চারদিকে ভেদকারী রাম স্থাপন করো। তদুপরি তুমি নিজের জন্য একটি লোহার তাওয়া নাও এবং তা তোমার ও নগরটির মধ্যে লোহার প্রাচীরস্বরূপ স্থাপন করো, আর তার বিরুদ্ধে তোমার মুখ স্থির করো এবং তা অবরুদ্ধ হবে এবং তুমি তার বিরুদ্ধে অবরোধ বসাবে। এটি ইসরায়েলের গৃহের জন্য একটি চিহ্ন হবে। তুমিও তোমার বাম কাতে শয়ন করো এবং তার ওপর ইসরায়েলের গৃহের অপরাধভার বহন করো। যতদিন তুমি তার উপর শয়ন করবে, ততদিনের সংখ্যা অনুসারে তুমি তাদের অপরাধভার বহন করবে, কারণ আমি তাদের অপরাধের বৎসরসমূহ দিনের সংখ্যার অনুসারে তোমার উপর আরোপ করেছি, ৩৯০ দিন। এইভাবে তুমি ইসরায়েলের গৃহের অপরাধভার বহন করবে, আর যখন তুমি এইগুলি পূর্ণ করবে তখন আবার তোমার ডান কাতে শয়ন করো এবং তুমি যিহুদার গৃহের অপরাধভার ৪০ দিন বহন করবে। আমি তোমার জন্য প্রত্যেক দিন ১ বৎসরের সমান নির্ধারণ করেছি। অতএব তুমি জিরুসালেমের অবরোধের দিকে তোমার মুখ স্থির করবে এবং তোমার বাহু অনাবৃত থাকবে এবং তুমি তার বিরুদ্ধে ভাববাণী ঘোষণা করবে। আর দেখ, আমি তোমার ওপর বন্ধন আরোপ করব এবং তুমি তোমার অবরোধের দিনসমূহ শেষ না করা পর্যন্ত এক কাত থেকে অন্য কাতে ফিরতে পারবে না। যিহিস্কেল ৪:১-৮।
ইহিস্কেল যেরূপে চিত্রিত করেছেন সেইরূপ জিরুসালেমের অবরোধ একটি চিহ্ন, যেমন ৬৬ খ্রিস্টাব্দে কেস্তিউস কর্তৃক জিরুসালেমের বিরুদ্ধে আনা অবরোধও ছিল, যীশু যখন জিরুসালেমের ধ্বংসকে শনাক্ত করেন, সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে সিস্টার হোয়াইট আমাদের অবহিত করেন যে জিরুসালেমের ধ্বংসের প্রত্যক্ষ পরিপূর্ণতা অন্তিম দিবসসমূহে নবুখদনিৎসর ও কেস্তিউস দ্বারা প্রতিনিধিত্বকৃত দুই সাক্ষীর ওপর ধ্বংসের চিহ্ন এই বিষয়টি নির্দেশ করে যে অবরোধের চিহ্নই আসন্ন রবিবার আইনের চিহ্ন,
একদিনের পরিবর্তে এক বছর।
আমরা যে অংশটি বিবেচনা করছি তার মধ্যে আমরা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ভিত্তিস্থাপনকারী আন্দোলনে উইলিয়াম মিলারের ভাববাণীমূলক ব্যাখ্যার প্রধান নিয়মের ওমেগা সংক্রান্ত বাইবেলীয় উল্লেখও দেখতে পাই। একদিনের বিনিময়ে এক বছরের নীতির আলফাও ছিল একটি ওমেগা প্রতীক, কারণ একদিনের বিনিময়ে এক বছরের নীতির আলফা গণনা পুস্তকে দশম ও চূড়ান্ত পরীক্ষা হিসেবে উপস্থাপিত হয়েছিল, যে পরীক্ষায় ইসরায়েল ব্যর্থ হয়েছিল এবং সেই কারণে তারা মরুভূমিতে ৪০ বছরের পরিভ্রমণের মধ্যে মরুভূমিতেই মৃত্যুকে নিজেদের উপর ডেকে এনেছিল।
আর তোমাদের সন্তানরা ৪০ বছর প্রান্তরে ঘুরে বেড়াবে এবং তোমাদের ব্যভিচারের দণ্ড বহন করবে যতক্ষণ না প্রান্তরে তোমাদের মৃতদেহ ক্ষয়প্রাপ্ত হয়। তোমরা যে ৪০ দিন দেশটি অনুসন্ধান করেছিলে সেই দিনের সংখ্যা মতো প্রতিটি দিনের জন্য এক বছর করে তোমরা ৪০ বছর তোমাদের অধর্মের দণ্ড বহন করবে এবং তোমরা আমার প্রতিজ্ঞা ভঙ্গ জানতে পারবে। আমি সদাপ্রভু এই সকল দুষ্ট মণ্ডলীর বিরুদ্ধে যারা আমার বিরুদ্ধে একত্র হয়েছে নিশ্চয়ই এইরূপ করব। এই প্রান্তরেই তারা বিনষ্ট হবে এবং সেখানেই তারা মরবে। গণনা পুস্তক ১৪:৩৩-৩৫।
লাল সাগর অতিক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া ১০ ধাপের পরীক্ষণ প্রক্রিয়ার চূড়ান্ত বিদ্রোহে দিনবর্ষ নীতি চিহ্নিত হয়েছে এবং জিরুসালেম অবরুদ্ধ ও ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে এমন সময় সেই একই নীতি আবারও ঘোষিত হয়েছে। এই ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্য আমাদের বিবেচ্য অনুচ্ছেদের মধ্যে অবশ্যই অনুধাবন ও প্রয়োগ করতে হবে, যেমন অবরোধী চিহ্ন এই বিষয়টির তাৎপর্য তেমনি অনুধাবন করতে হবে। জিরুসালেমের অবরোধকে চিহ্ন হিসেবে প্রয়োগ করার সময় যে ইতিহাস রেখা একত্রিত হয় তা অবশ্যই স্বীকৃত হতে হবে, কারণ এটি যেন কথার কথা এক অক্ষ হয়ে ওঠে এবং রূপক অর্থে অবরোধের এই চিহ্নের সঙ্গে বহু কাঁটা সংযুক্ত রয়েছে। অবরোধের চিহ্নটি সম্ভবত জিহিষ্কেলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এবং এই চিহ্ন জিহুদা গোত্রের সিংহকে সেই বিষয় থেকে পরিপূর্ণতা উদ্ভাসিত করতে অনুমতি দেয়, যা প্রথমে জিহিষ্কেলের কাছে বিভ্রান্তি বলে প্রতীয়মান হয়েছিল। অবরোধের চিহ্ন, একদিনের জন্য এক বছরের নীতি এবং অবরোধের দ্বারা একত্রিত ভবিষ্যৎবাণীমূলক রেখাসমূহকে সেই প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে যে ৪৩০ অনন্তকালস্থায়ী ব্যবস্থার প্রতিনিধিত্ব করে
চুক্তি।
আর তিনি আব্রামকে বললেন, নিশ্চয় জেনে রাখ যে তোমার বংশধররা এমন এক দেশে পরবাসী হবে যা তাদের নয় এবং তারা তাদের সেবা করবে আর তারা তাদের ৪০০ বছর ধরে দুঃখ দেবে। আদি পুস্তক ১৫:১-১৩।
প্রভু তিনটি ধাপের একটি প্রক্রিয়ার মাধ্যমে আব্রাহামের সঙ্গে চুক্তিতে প্রবেশ করেছিলেন এবং সেই তিন ধাপের প্রথমটিতে এই ভবিষ্যৎবাণী অন্তর্ভুক্ত ছিল যে আব্রাহামের বংশধরেরা ৪০০ বছর মিশরে বন্দিত্বে থাকবে। দ্বিতীয় ধাপে আব্রাহাম খৎনার বিধান লাভ করেছিলেন এবং তৃতীয় ধাপ ছিল মরিয়াহা পর্বতে ইশাকের বলি, একটি মনোনীত জাতিকে প্রতিষ্ঠা করা এবং তাদের সঙ্গে চুক্তিতে প্রবেশ করার ক্ষেত্রে প্রভু যে তিনটি ধাপ গ্রহণ করেছিলেন তার আলফাতেই ৪০০ বছর নির্ধারিত হয়েছিল। সেই মনোনীত চুক্তিবদ্ধ জাতি খ্রিস্টাব্দ ৩৪ সালে স্তেফনের প্রস্তরাঘাতে ঈশ্বরের কাছ থেকে পরিত্যক্ত হয়েছিল এবং তারপর অজাতীয়দের জন্য মনোনীত প্রেরিত পৌল সেই ৪০০ বছরকে শনাক্ত করেছিলেন ৪৩০ বছর হিসেবে।
আর আমি এই কথা বলি যে চুক্তি ঈশ্বর কর্তৃক খ্রিস্টে পূর্বেই নিশ্চিত করা হয়েছিল, সেই চুক্তিকে ৪৩০ বছর পরে আগত ব্যবস্থা বাতিল করতে পারে না যাতে প্রতিজ্ঞা নিষ্ফল হয়ে যায়। আদিপুস্তক ৩:১৭।
চুক্তিকে যে সংখ্যা প্রতিনিধিত্ব করে তা হল ৪৩০, কিন্তু আব্রাম ও শাউলের, যাদের উভয়ের নাম যথাক্রমে আব্রাহাম ও পৌল করা হয়েছিল, এই দুই সাক্ষী ৪৩০-এর পূর্ণ সংখ্যাটি গঠনকারী দুইটি স্বতন্ত্র সময়কালকে শনাক্ত করে। যখন ঈশ্বর কোনো আত্মার নাম পরিবর্তন করেন তখন তা সেই আত্মা ও ঈশ্বরের মধ্যকার একটি চুক্তিগত সম্পর্কের প্রতীক। অতএব ৪৩০ বছর এমন একটি সমষ্টি যা দুইটি স্বতন্ত্র সংখ্যার যোগফলে উৎপন্ন হয়েছে, যেমন আব্রাহামের ৪০০ এবং পৌলের সংযোজিত ৩০,
জিহিষ্কেল 390 দিন তার বাম পার্শ্বে শয়ন করেছিলেন এবং তারপর 40 দিন তার ডান পার্শ্বে। এভাবে তিনি দুইটি সংখ্যাকে নির্দেশ করেছিলেন, যাদের মোট যোগফল 430।
আদিপুস্তকের একাদশ অধ্যায়ে মহাপ্লাবনের অব্যবহিত পরে নিম্রোদের বিদ্রোহের মাধ্যমে যে মৃত্যুর চুক্তি প্রতিষ্ঠিত হয়েছিল তা দুই চুক্তির মধ্যকার পার্থক্যকে চিহ্নিত করে। বাবেলের মিনারের উপাদানসমূহ এমন এক শয়তান প্রণোদিত নিজেদেরই রক্ষাকর চুক্তিভুক্ত জনগোষ্ঠীর সাক্ষ্য বহন করে, যাদের বিচারিত ও ছিন্নভিন্ন করে দেওয়া হওয়ার কথা ছিল। একই অধ্যায়ে এবেরের জন্মের মাধ্যমে হিব্রিদের বংশতালিকা উপস্থাপিত হয়, যা মৃত্যুর চুক্তি প্রতিনিধি নিম্রোদের চুক্তির বিপরীতে জীবনের চুক্তির প্রতিনিধিত্ব করার জন্য এক মনোনীত জাতির সূচনাকে চিহ্নিত করে।
এবের 34 বছর জীবিত থাকিয়া পেলগির জন্ম দিলেন এবং এবের পেলগের জন্মের পর 430 বছর জীবিত থাকিয়া পুত্র ও কন্যার জন্ম দিলেন, আর পেলগো 30 বছর জীবিত থাকিয়া রেউর জন্ম দিলেন। আদিপুস্তক 11:16-18।
আদিপুস্তকের দশম অধ্যায়ে এবার ও পেলেগের নাম প্রথমে উল্লেখ করা হয়েছে।
এবেরের দুই পুত্র জন্মিল, একজনের নাম ছিল পেলেগ, কারণ তার দিনগুলোতেই পৃথিবী বিভক্ত হইয়াছিল, এবং তাহার ভ্রাতার নাম ছিল যোগতান। আদিপুস্তক 10:25।
পেলেগ অর্থ বিভাজন বা বিচ্ছেদ, এবং পেলেগের দিনগুলোতে চুক্তিবদ্ধ জনগণের দুই শ্রেণীর বিভাজন বাবেলের মিনারের ইতিহাস ও নিম্রোদের বিদ্রোহ দ্বারা চিহ্নিত হয়। এবের 464 বছর বেঁচে ছিলেন, কিন্তু পেলেগ বিভাজন জন্মগ্রহণ করার পর তিনি 430 বছর বেঁচে ছিলেন। প্রত্যেকটি ঘটনারই তাৎপর্য আছে, এবং 430 সেই সংখ্যা যা পৌল আব্রাহামের চুক্তি সংক্রান্ত ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে নির্দিষ্ট করেছেন। যদিও 430 সংখ্যা পেলেগের জন্মের পর এবেরের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট, তবু তার জীবনের প্রথম 34 বছর 430 বছর বলে প্রকাশ করা হয়েছে, যা অবশ্যই 34 বছর, কিন্তু ওই 34 বছরের সরল প্রকাশে তা 430 এইভাবে পড়া যায়। তারপর এল 430, এরপর পেলেগের জীবনের প্রথম উক্তি হল 30।
এবের হল হিব্রু নামের মূল, এবং এটাই হিব্রুদের প্রথম উল্লেখ, যারা চুক্তির মনোনীত জাতি হওয়ার কথা ছিল। এবের অর্থ পার হয়ে যাওয়া, অতএব এটি সেই চুক্তিবদ্ধ জাতির প্রতিরূপ, যারা পৃথিবী থেকে নতুন পৃথিবীতে পার হয়ে যায়, যেমন অব্রাহামের সন্তানরা লোহিত সাগর পার হয়ে প্রতিশ্রুত দেশের দিকে গিয়েছিল। 40 বছরের প্রান্তর পরিভ্রমণ সেই পার হয়ে যাওয়াকে বিলম্বিত করেছিল, কিন্তু 40 বছরের শেষে তারা জর্দন পার হয়ে প্রতিশ্রুত দেশে প্রবেশ করেছিল। এইভাবে তা ঈশ্বরের লোকদের চূড়ান্ত পার হয়ে যাওয়ার প্রতিরূপ হয়ে ওঠে। পেলেগ সেই ইতিহাসকে প্রতিনিধিত্ব করে যখন নিম্রোদের মিনারে মানবজাতির দুই চুক্তিবদ্ধ জনগোষ্ঠীতে বিভাজন প্রথম সংঘটিত হয়। মৃত্যুর জন্য নিম্রোদের চুক্তির প্রতীক হল বিভ্রান্তি, এবং জীবনের জন্য হিব্রু চুক্তির প্রতীক হল পেলেগ দ্বারা চিহ্নিত বিভাজনের পূর্বে এবেরের জীবনের 430 বছর। পেলেগ নামটি আরও একটি প্রতীকী সংখ্যাগত সত্যকে নির্দেশ করে, কারণ এবেরের 430 বছর দুই সংখ্যায় বিভক্ত, এবং পেলেগ 30 সংখ্যার সঙ্গে 400-এর একটি পার্থক্যকে প্রতিনিধিত্ব করে।
430-এর মধ্যে দুটি অংশ নিহিত আছে, আব্রাহামের চুক্তির 400 বছর এবং তার সঙ্গে পৌল কর্তৃক চিহ্নিত অতিরিক্ত 30 বছর, যে জ্ঞানবৃদ্ধি ঈশ্বরের জনগণের চূড়ান্ত পুনর্জাগরণ উৎপন্ন করে তা দানিয়েল অধ্যায় 12-তে উপস্থাপিত হয়েছে, যেখানে অনন্ত চুক্তির দ্বি অংশবিশিষ্ট প্রতীকটি বিশেষভাবে শনাক্ত করা হয়েছে এবং তা 9:1 পদে প্রদর্শিত হয়েছে।
আর তিনি বললেন, তুমি তোমার পথে যাও দানিয়েল, কারণ অন্তিম সময় পর্যন্ত এই বাক্যসমূহ রুদ্ধ ও শিলোমোহরিত থাকবে, অনেকে সূচীকৃত হবে, শুভ্র করা হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টতাই করতে থাকবে, এবং দুষ্টদের কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। আর যে সময়ে নিত্য বলি অপসারিত হবে এবং যে ঘৃণ্য বস্তু বিরান করে সেটি স্থাপিত হবে, সেই সময় থেকে 1290 দিন হবে। দানিয়েল 12:9-11।
দশম পদে শোধিত হইবে এবং শুভ্র হইবে এবং পরীক্ষিত হইবে বলে যে তিন ধাপের পরীক্ষণ প্রক্রিয়ার প্রতিরূপ উপস্থাপিত হয়েছে, সেই চূড়ান্ত উন্মোচন 1290 বছরের সঙ্গে সম্পর্কিত। এই পদের অগ্রগামী উপলব্ধি হল 508 সালে পৌত্তলিকতার প্রতিরোধ অপসারণের ফলে একটি 30 বছরের প্রক্রিয়ার সূচনা হয়, যা 538 সালে বাইবেলীয় ভাববাণীর পঞ্চম রাজ্য রূপে পাপাসনের প্রতিষ্ঠায় উপনীত হয় এবং এরপর তা বাইবেলীয় ভাববাণীর পঞ্চম রাজ্য রূপে শাসন করতে থাকে যতক্ষণ না 1260 বছর 1798 সালে সমাপ্ত হয়। 508 থেকে 538 পর্যন্ত এই 30 বছরকে পৌল ও দুই থিসলনিকীয় পত্রে প্রথমে ধর্মত্যাগ বলে উপস্থাপন করেছেন।
দুই থিসলনিকীয় পত্রে বিষয়টি হল পৌত্তলিক রোম ও পাপাল রোমের পারস্পরিক সম্পর্ক, যা যথাক্রমে ভাববাণীর চতুর্থ ও পঞ্চম রাজ্য। থিসলনিকীয়ের এই অধ্যায়েই উইলিয়াম মিলার আবিষ্কার করেছিলেন যে দানিয়েল পুস্তকের নিত্য দ্বারা পৌত্তলিক রোমকে নির্দেশ করা হয়েছে, এবং মিলার আরও আবিষ্কার করেছিলেন যে দানিয়েলে নিত্য সর্বদাই ঘৃণ্য বিধ্বংস বা বিধ্বংসের অপরাধের সঙ্গে সম্পর্কযুক্তভাবে উপস্থাপিত হয়েছে। দানিয়েল পুস্তকে উল্লিখিত ঘৃণ্য বিধ্বংস ও বিধ্বংসের অপরাধকে প্রকাশিত বাক্য পুস্তকে যোহন যথাক্রমে পশুর প্রতিমা এবং পশুর ছাপ হিসেবে চিহ্নিত করেছেন।
উইলিয়াম মিলার তার ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগসমূহের অধিকাংশ, যদি না সবই, প্রতিষ্ঠা করেছিলেন দুটি ধ্বংসসাধনকারী শক্তির পরিচিতিকরণের উপর, যেগুলিকে নিত্য পৌত্তলিক রোম এবং দ্বিতীয় ধ্বংসসাধনকারী শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দুইভাবে প্রকাশিত হয়েছে। ধ্বংসসাধনকারী অপরাধ রূপে মণ্ডলী ও রাষ্ট্রের সংযুক্তি, প্রকাশিত বাক্যে পশুর প্রতিমা রূপে পাপাল ভবিষ্যৎবাণীমূলক কাঠামো, এবং ধ্বংসসাধনকারী ঘৃণিত বস্তু রূপে সূর্য উপাসনা, প্রকাশিত বাক্যে পশুর ছাপা রূপে। দুই থিসলনিকীয় পত্রে পৌলের উপস্থাপনা থেকে মিলার যে উপলব্ধি লাভ করেছিলেন তা ছিল মিলারের একটি প্রধান ভিত্তিমূলক উপলব্ধি, আর মিলার হলেন অ্যাডভেন্টবাদের ভিত্তিসমূহের প্রতীক। পৌল দাবি করেন যে দুই থিসলনিকীয়র দ্বিতীয় অধ্যায়ে উপস্থাপিত সত্যকে যারা প্রেম করে না তারাই প্রবল ভ্রান্তি গ্রহণ করে।
দানিয়েলের তিনটি পদে ড্যানিয়েল 12:9-11 অন্তিমকালে প্রতীকী উপলব্ধির মধ্যে সময়ের প্রয়োগ অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ 1844 সালের 22 অক্টোবর থেকে ভবিষ্যৎবাণীমূলক সময়ের প্রয়োগ আর বৈধ নয়। 9-11 পদগুলি 30 বছর এবং 1260 বছরের দুটি স্বতন্ত্র কালপর্বকে উপস্থাপন করে। 40 সংখ্যা এবং 1260 সংখ্যা উভয়ই ভবিষ্যৎবাণীমূলক এক মরুপ্রান্তরের প্রতীক, এবং ভবিষ্যৎবাণীমূলক অর্থে তারা পরস্পর বিনিময়। অতএব 1260-কে 40 হিসেবে বোঝা যেতে পারে, এবং 40 হল 400-এর দশমাংশ। 9-11 পদগুলি অনন্ত চুক্তির সংখ্যাকে প্রতিকায়িত করে, যা 400 আব্রাহামের দ্বারা 30 পৌলের সঙ্গে সম্পর্কযুক্ত অবস্থায় উপস্থাপিত হয়েছে। 1260 দ্বারা উপস্থাপিত মরুপ্রান্তর 40-এর মরুপ্রান্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং 4 হল 400-এর দশমাংশ। 30 হল 30, 430 উৎপন্ন হয় 400 সংখ্যার সঙ্গে 30 সংখ্যা যোগ করে, যা জিহিসকেল গ্রন্থের 4 অধ্যায়ে 390-এর সঙ্গে 40 সংখ্যা যোগ করার মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
দ্বাদশ অধ্যায়ে 9/11 পদসমূহ অধ্যায়ের তিনটি ভাববাণীমূলক সময়পর্বের মধ্যবর্তী অংশকে প্রতিনিধিত্ব করে, এবং এগুলি অন্তিমকালে উন্মোচিত অনন্ত চুক্তির একটি প্রতীক। অন্তিমকালে 430-এর অর্থের উন্মোচন জিহিসকেলের চতুর্থ অধ্যায়ে সম্পন্ন হয়।
জিহুদা গোত্রের সিংহ এখন সেই সকলের জন্য চূড়ান্ত সতর্কবার্তাটি উন্মোচন করছেন, যারা বিশ্বাসের দ্বারা জিহিসকেল, যোহন, দানিয়েল ও জিসাইয়ের সঙ্গে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছে। সেই সত্য উন্মুক্ত হয় তাদের উন্নীতকরণের সঙ্গে সম্পর্কযুক্তভাবে, যাদেরকে কেবল ইসরায়েলের নির্বাসিত রূপেই নয় বরং 144,000-এর পতাকা স্বরূপও উপস্থাপন করা হয়েছে। সেই সত্য সেই চুক্তির প্রেক্ষাপটে স্থাপিত, যা আব্রাহামের 400 বছরের দ্বারা প্রতিকায়িত এবং যা পৌলের 30 বছরের দ্বারা প্রতিকায়িত চুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। সেই সত্য দানিয়েল 12:9-11 পদে উপস্থাপিত, যা তিনটি প্রতীকী সময়পর্বের মধ্যবর্তী অংশকে নির্দেশ করে এবং যা মিলারাইটরা সঠিকভাবে বুঝেছিল। দানিয়েল 12-তে যে মধ্যবর্তী 9-11 সত্য উন্মোচিত হচ্ছে তা জিহিসকেলের 390 দিন ও 40 দিনের দ্বারা প্রতিকায়িত। সেই দিনগুলি জিহিসকেলের নিকট সপ্তদশ জুবিলি চক্রের 300তম বছরে উন্মুক্ত করা হয়, এবং জিহিসকেল একজন যাজক হিসেবে 144,000-এর যাজকতন্ত্রের প্রতিনিধিত্ব করেন, যারা তিনটি পরীক্ষার মধ্যে মধ্যবর্তী পরীক্ষায় রয়েছে। জিহিষ্কেলকে মন্দিরের পরীক্ষার মধ্যে চতুর্থ মাসের পঞ্চম দিনে চিহ্নিত করা হয়েছে, যা মিলারীয় ইতিহাসে সেই সপ্তম মাসসমূহের একেবারে মধ্যভাগকে মধ্যপথ নির্দেশ করে, যেগুলো ১৮৪৪ সালের ১৯ এপ্রিল প্রথম হতাশা দিয়ে শুরু হয়েছিল এবং একই বছরের ২২ অক্টোবর সমাপ্ত হয়েছিল।
১৮৪৪ সালের গ্রীষ্মকালে সেই সময়ের মধ্যবর্তী পর্বে, যখন প্রথমে মনে করা হয়েছিল যে ২৩০০ দিন শেষ হবে এবং একই বছরের সেই শরৎকাল, যার পর্যন্ত পরে দেখা গেল যে সেগুলি প্রসারিত ছিল, পবিত্র শাস্ত্রের একেবারে নিজস্ব শব্দে এই বার্তাটি ঘোষণা করা হয়েছিল, দেখ বর আসিতেছেন, দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৯৮।
১৮৪৪ সালের ২১শে জুলাই ছিল সাতটি পবিত্র মাসের মধ্যবর্তী সময় এবং সেই তারিখে স্যামুয়েল স্নো বোস্টন ট্যাবারনাকেলে অবস্থান করে তার মধ্যরাত্রির আহ্বানের বার্তা উপস্থাপন করছিলেন। সেখানে একটি জনসমক্ষে উপস্থাপনায় প্রথমবারের মতো তিনি শাস্ত্রীর একেবারে নিজস্ব ভাষায় ঘোষণা করেছিলেন, দেখ বর আসিতেছেন। আমরা এখন প্রতীকী অর্থে বোস্টন ট্যাবারনাকেলে ইজেকিয়েলের সঙ্গে দাঁড়িয়ে আছি, মধ্যরাত্রির আহ্বানের বার্তাবাহকদের উত্তোলনের অল্প পূর্বে, যা জোয়ারের বিরাট ঢেউয়ের ন্যায় অগ্রসর হয়। পতাকা উত্তোলনের ভবিষ্যৎবাণীমূলক প্রক্রিয়া প্রকাশিত বাক্য ৯ অধ্যায়ে ইসলামের ভবিষ্যৎবাণীমূলক রেখায় উপস্থাপিত হয়েছে। ইজেকিয়েল ৪ অধ্যায় দ্বিতীয় সাক্ষ্য প্রদান করে এবং ৩৯১ বছর ও ১৫ দিনের সেই ভবিষ্যৎবাণীর উপসংহার উপস্থিত করে এবং তিনি তা ৪ অধ্যায়েই করেন।
পরবর্তী প্রবন্ধে আমরা এই বিষয়গুলি আলোচনা অব্যাহত রাখব।